মিডনাইট হরর স্টেশনের সমস্ত গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। শুনতে থাকুন উজ্জ্বল ঘোষের কাহিনী ঝাপসা। যে বিপদ স্পষ্ট চোখের সামনে দাঁড়িয়ে থাকে তার সহজে মোকাবিলা করা যায়, কিন্তু জীবনে এমন কিছু ভয়ও থাকে যাদের সম্পর্কে আমরা কিছুই জানি না। সময়ের সঙ্গে সঙ্গে আরো অস্পষ্ট হয় তারা। যত তার রহস্যের সমাধান করতে যাই আমরা নিজেরাই তত ঝাপসা হয়ে আসি। শুনতে থাকুন উজ্জ্বল ঘোষের কাহিনী ঝাপসা।
শোনো না, বলছি একটু চা করবে? গলাটা শুকিয়ে গেছে একদম।
হ্যাঁ অবশ্যই, তুই আরাম করে বস। পলাশ এসেছে দেখা করতে অনেকদিন বাদে। ছেলেটা পড়াশোনায় ভালোই ছিল, কিন্তু বাধা চাকরি করার জন্য যা যা উপাদান লাগে তা ওর মধ্যে নেই। ব্যবসায়ী মনোভাবও না। কিছুদিন রাজনীতি করলো, সরকার বিরোধী লিটল ম্যাগাজিনে প্রচ্ছদ আঁকলো বেশ কিছু। ও বাবা, হঠাৎ শুনি সে উত্তরবঙ্গে গিয়ে ড্রাইভারি করছে, ধার নিয়ে নাকি গাড়ি কিনেছে একখানা। সে গাড়ি নিজেই চালিয়ে ট্যুরিস্টদের সাইট সিইং করায়। দার্জিলিং, ঘুম, লেপচা জগৎ, পুবং থেকে গ্যাংটং, পেলিং, টেমিতে তার অনায়াস যাতায়াত। শেষ দেখা হয়েছিল কলেজ স্ট্রিটে। লম্বা চুল আর একমুখ দাড়ি নিয়ে টিন্টোরেটোর যিশুর মতো লাগছে তখন তাকে। উপরি শুধু চশমাটা। বলে,
বেশ কিছু পয়সা জমেছে বুঝলে, ওসব কাজ আর ভাল লাগছে না, তাই বেঁচে বুঝে চলে এলাম। এখানে বইয়ের দোকান সামলাই, আর যখন খদ্দেরের ভিড় থাকে না তখন মনের আনন্দে বই পড়ি। ভালো না বলো?
ভালো তো বটেই, খুবই ভালো। মুশকিল হচ্ছে এমন ভালো এর আগেও বহুবার বলেছে ও, আর কয়েক মাসের মধ্যেই ক্লান্ত বিরক্ত হয়ে গেছে। প্রথম দিকে ওকে আমি স্থিত হওয়ার উপদেশ দিতাম, ক্রমশ বুঝেছি লাভ নেই, ওর যা করার তাই করবে, কারণ ওর একমাত্র প্রভু অভিজ্ঞতা। বিভিন্ন জায়গায় বিভিন্ন কাজ করে ওর অভিজ্ঞতার ঝুলি ভরে চলেছে মন দিয়ে। যতই অস্থির মনস্ক মনে হোক না কেন, ওর লক্ষ্য স্থির। তবে চিন্তার কারণ একটি, প্রত্যেকবার ওকে ঝকঝকে হাসি খুশি দেখেছি, যাকে বলে প্রাণ প্রাচুর্যে ভরপুর। এবার মানে এখন ওকে ভয়ানক বিধ্বস্ত লাগছে। নতুন কিছু করতে গিয়ে আবার টাকা পয়সা খুইয়ে এলো নাকি ছেলেটা। কেমন আছিস বল? চায়ের কাপ বাড়িয়ে দিয়ে বললাম, সঙ্গে কেকের একটা বড় টুকরো আর সদ্য গরম করা গতকালের উদ্বৃত্ত মাংসের চপ। জানি ও খেতে বড় ভালোবাসে, কিন্তু সেসব ছুঁয়েও দেখল না পলাশ। শুধু গম্ভীর মুখে চায় চুমুক দিয়ে অন্তঃস্বাস শূন্য দৃষ্টিতে দূরের দিকে তাকিয়ে উত্তর দিল,
ভালো না।
তারপর কিছু থেমে দম নিয়ে ওর বক্তব্য শুরু করল।
বইয়ের দোকানে কাজ করতে করতে বুঝলে বোর হয়ে যাচ্ছিলাম। সেদিন বিকেলে একটু ব্রেক নিয়ে কালিকার দোকান থেকে চপমুড়ি খাচ্ছি, হঠাৎ কাগজের ঠোঙার উপর একটা ছোট্ট বিজ্ঞাপনের দিকে নজর গেল। বিহারের রামগড়ে জমিদারের একজন ম্যানেজারের প্রয়োজন। এইসব ক্ষেত্রে ম্যানেজার বলতে কি বোঝায় আমি জানি, এমন একজন লোক যে এক কথায় সব পারবে। বাড়ির অন্য কাজের লোকেদের তদারকি, প্রয়োজনে মামলা মোকদ্দমা সামলানো, অফিসিয়াল চিঠিপত্র লিখে দেওয়া, বাড়িতে বড় অনুষ্ঠান থাকলে তার সুষ্ঠু সঞ্চালনা করা ইত্যাদি। নতুন অভিজ্ঞতার হাতছানিতে মনটা নিচে উঠল। ফোন নাম্বার দেওয়াই ছিল, খাওয়া দাওয়া থামিয়ে দুম করে ফোন করে ফেললাম। কে জানে ইতিমধ্যে স্থান পূর্ণ হয়ে গেছে কিনা।
পলাশের বাচনভঙ্গিতে জাদু আছে আমি জানি, খুব গুছিয়ে সুন্দর করে কথা বলেও, যেন আগে লিখে নিয়ে তারপর সেটা দেখে দেখে পড়ছে। কারো সঙ্গে ও ফোনে কথা বলবে আর সে প্রভাবিত হবে না, এ প্রায় অসম্ভব। কিন্তু জমিদার, এখন আবার জমিদার টমিদের কি রে, সে তো বহুকাল গেছে।
শহরে প্রাণকেন্দ্রে থাকলে ওসব মনে হয় বুঝলে। এসব অজ পাড়াগায় গিয়ে দেখো একবার, জমিদার পরিবারকে এখনো লোকে একই চোখে দেখে। পথে দেখা হলে সাষ্টাঙ্গে প্রণাম করে, চাষবাসের জিনিস পৌঁছে দিয়ে আসে বাড়িতে। সময় সব জায়গায় থমকে আছে। কদাচিৎ কোনো মেধাবী ছাত্র পড়াশোনা করে আইএএস অফিসার হয়, তারপর পরিবার সমেত গ্রাম ছেড়ে দূরে কোথাও চলে যায়। গ্রামখানা কিন্তু নূজ বৃদ্ধের দাঁটি ভাঙা চশমার মতো অন্ধকারই পড়ে থাকে। যাক, সেসব ব্যাপারটা সহজেই মিটে গেল।
কথা বলে বুঝলাম নিজ গৃহে তল্পি তল্পা গুটিয়ে বিহারে গ্রামের বাসিন্দা হতে হবে।
এই শর্ত শুনে বেশিরভাগ আবেদনকারী নিজেই পিছিয়ে গেছে। যে সামান্য কয়েকজন রাজি হয়েছে তাদের মধ্যে নাকি আমার সঙ্গে কথা বলেই ওদের সবচেয়ে নির্ভরযোগ্য লাগছে। কাজেই আমি সিলেক্টেড, এখন আমার দিক থেকে সম্মতি দিলেই হয়। আমি তখনই হ্যাঁ বলে দিলাম। নতুন কাজ নেওয়ার ব্যাপারে কোনোদিনই বেশি ভাবিনি, এক্ষেত্রেই বা ব্যতিক্রম হবে কেন। শুধু সপ্তাহখানেকের সময় চেয়ে নিলাম। যে কাজ এতদিন করছিলাম তার প্রতি ন্যূনতম দায়বদ্ধতা তো আছে। হিসেব নিকেশ বুঝিয়ে দিই, নতুন কেউ এসে যাক, ব্যাস আমি মুক্ত। শিয়ালদা থেকে ঘন্টা আটেকে ট্রেন। স্টেশন থেকে নেমে পাকা রাস্তা ছাড়িয়ে বাঁদিকে বেঁকে দেড় কিলোমিটার পায়ে হেঁটে গেলেই সুরজ প্রকাশ ঠাকুরের অট্টালিকা, প্রায় মিনি প্রাসাদ। ধবধবে সাদা রং, তিন দিকে ছোট পাহাড়ে ঘেরা। যেতেই বটুক সাদর অভ্যর্থনা জানাল, সেই প্রথম ওর সঙ্গে আলাপ। জমিদারের কাছে গেলাম, নাম শুনে কেমন যেন রাসভারী বয়স্ক কারো কথা মনে হয়েছিল। হ্যাঁ, এখন দেখলাম বয়স টেনে টুনে ৪০ হবে, তার বেশি কিছুতেই নয়। নম্র ব্যবহার, নিজে উঠে এসে আমাকে বসতে বললেন, কথাবার্তায় শিক্ষার ছাপ, সহজেই ভালো লেগে গেল। নিজেই বললেন,
বাবার আকস্মিক মৃত্যুর পর আমাকে হঠাৎই এই সমস্ত সম্পত্তি টম্পত্তি সামলাতে হচ্ছে আর কি। আগে কোনোদিন এসব কাজকে গুরুত্ব দিইনি, কিন্তু এখন বুঝতে পারছি কত কঠিন সব। খুব প্রয়োজন হচ্ছিল জানেন তো, এমন একজন শিক্ষিত মানুষের যার সঙ্গে প্রয়োজনে পরামর্শ করতে পারবো আর কি।
একটা প্রশ্ন অনেকক্ষণ থেকেই মাথায় ঘুরপাক খাচ্ছিল, এবার জিজ্ঞেস করে ফেললাম, আচ্ছা আপনার বাবার সঙ্গে কাজ করার এমন কেউ ছিলেন না? না থাকলে তা একটু অস্বাভাবিক বই কি। এর মধ্যে যতটুকু দেখেছি তাতে আমি নিশ্চিত যে এত বড় সম্পত্তি সামলাতে নায়েব মশাই গোছের কোনো একজনের সাহায্য নেওয়া বাধ্যতামূলক।
ছিলেন, বিকাশবাবু আমাদের কাজ করেছেন বহুদিন, বাবার সমবয়সী বন্ধুস্থানীয় ছিলেন। বাবার হঠাৎ চলে যাওয়াটা উনি সামলাতে পারেননি। একদিন বললেন,
আমি তো তোমাকে বুঝিয়ে দিলাম, এবার আমাকে মুক্তি দাও, এ বাড়িতে আমি আর থাকতে পারি না।
বোঝা গেল, আমি জমিদারের কাছ থেকে বিদায় নিয়ে বটুকের সঙ্গে নিজের ঘরে এলাম। বিশাল ঘর, দুদিকে লোহার শিক দেওয়া বড় বড় জানলা, একদিকে কাজকর্মের টেবিল, বড় আলমারি, গদি দেওয়া খাট, অন্যদিকে লাগোয়া বাথরুম। ব্যবস্থাপনা দিব্যি ভালো লেগে গেল। বটুকে জিজ্ঞেস করলাম, আচ্ছা আর কারা আছে বাড়িতে?
বাবু, বৌদিদি, ছোট বাবু মানে সুরজ প্রকাশের ভাই, আর বাবুর ছেলে মনোজ।
স্নান সেরে ফিটফাট হয়ে বেরোতে না বেরোতেই বটুক আবার এসে জানালো দুপুরের খাবারের ডাক পড়েছে। নিচে নেমে দেখি সুন্দর সাজানো খাওয়ার ঘর, সুরজ এর মধ্যে এসে গেছেন। একটু পরে ওর ভাই এসে গেল, আমার সঙ্গে আলাপ করিয়ে দিলেন। নাম চন্দ্রপ্রকাশ, বয়স বছর ৩০ হবে, অবিবাহিত। আর একটু পরে মনোজ এলো, তার জামার বুক পকেটে লাট্টু বা ওই জাতীয় কিছু থাকার ফলে সেটা উঁচু হয়ে আছে। ওই বয়সের অন্যান্য ছেলের তুলনায় মনোজ যেন একটু বেশি গম্ভীর। কাজের লোকেরা খাবার পরিবেশন করছিল, আর আমি লক্ষ্য করছিলাম সবাই কেমন যেন দম বন্ধ করে আছে। বাড়ির সর্বময় কর্তার সদ্য বিয়োগের কারণ হতে পারে, অস্বাভাবিক বলা যায় না, তবু শুধু কি তাই? দেখো, ভাত ঘুমের অভ্যেস কোনো কালেই আমার নেই, তুমি জানো। খাওয়ার পর অলসভাবে হাঁটতে হাঁটতে ছাদে গিয়ে দেখি মনোজ সেখানে লাট্টু নিয়ে খেলছে। ছাদের কার্নিশের উপর অদ্ভুত দক্ষতায় সে লাট্টু ঘোরাচ্ছে। বললাম, ওই আমায় দেখাবে? মনোজ উত্তর দিল না, বোধহয় বিরক্ত। ছোটদের এরকম হয়, সময় পেলে আলাপ হলে ঠিক হয়ে যাবে। আমি ঘুরে ঘুরে চারদিক দেখতে লাগলাম। বিশাল বড় ছাদ, একটা মাঝারি মাপের ফুটবল মাঠ ধরে যাওয়ার মতো। বাড়ির পশ্চিম দিকে কিছু দূরে একটা ছোট খাল, তার গা থেকে বন শুরু হয়েছে, খুব একটা ঘন নয় অবশ্য। পূব দিকটা বাড়ির সামনের দিক, যেদিক দিয়ে আমি এসেছি। দক্ষিণ পশ্চিম উত্তর দিকে টিলা, বিহারের নাতি উচ্চ পাহাড় যেমন হয় আর কি। সব মিলিয়ে সুন্দর পরিবেশ। যিনি এই প্রাসাদ বানিয়েছিলেন তার স্থান নির্বাচনের ক্ষমতার প্রশংসা করতে হয়।
তুমি কে?
কথাটা এসেছে আমার ঠিক পাশ থেকে। মনোজকে বেশ কিছুক্ষণ ধরেই আমার দিকে আর চোখে তাকাতে দেখছিলাম। এখন বোধহয় অনেকটা সাহস সঞ্চয় করে সোজা কথা বলতে চলে এসেছে। বললাম, আমি কে, কি কাজে এসেছি, এটা সেটা কথার মধ্যে আলাপ হয়েই গেল। দেখলাম যা ভেবেছিলাম তাই, বছর আটেকের অন্য ছেলেদের থেকে খুব একটা আলাদা কিছু নয়, শুধু একটু গম্ভীর। এই যা,
তুমি ঘড়ি ওড়াতে পারো?
পারি তো, তুমি পারো না?
আমিও পারি, কিন্তু আমার তো ঘড়ি ওড়ানো বারণ।
এই আবার কেমন কথা! কারণ জিজ্ঞেস করতে যাব, দেখি বটুক হাজির। ছোটবাবুকে ডাকতে এসেছে, বলল ওকে ঘরে পৌঁছে দিয়ে আবার আসবে। ভালোই হলো, গল্প করে কিছু সময় কাটানো যাবে। বটুক ফিরতে এ বাড়ির লোকজনের বিমর্ষ ভাব দেখে আমার যে সামান্য অবাক লেগেছে সেটা সরাসরি ওকে জানালাম। কারণ হিসেবে ও যা বলল তা শোনার জন্য নিঃসন্দেহে প্রস্তুত ছিলাম না। রণবিজয় ঠাকুর মানে সুরজ প্রকাশের বাবার বয়স হয়েছিল প্রায় 80। স্ত্রী অনেকদিন গত হয়েছেন, তবে উনি দিব্যি শক্তপোক্ত ছিলেন। এই বয়সে ঘোড়ায় চাপতেন, সম্পত্তির দেখভাল করতেন, প্রচুর খাওয়া দাওয়া করতেন, নেশার বালাই ছিল না, শরীরে কোনো রোগের লেশ মাত্র ছিল না। সেই রণবিজয় একদিন বুকে প্রচণ্ড ব্যথা নিয়ে শয্যাশায়ী হলেন। ডাক্তার এলো কিন্তু রোগ ধরা গেল না। প্রেশার নর্মাল, হার্ট নর্মাল, রক্ত পরীক্ষার রিপোর্টও স্বাভাবিক। ইতিমধ্যে মনোজ একদিন ছাদে ঘুড়ি ওড়াচ্ছিল। ওড়ানো শেষ করে ঘুড়ি হাতে নিয়ে বাবা মার কাছে হাজির। তার ঘুড়ির ওপর কে যেন বড় বড় করে 5টা অক্ষর লিখে দিয়েছে, র ন বি জ অন্তস্ত। সুরজ বাবার অসুস্থতা নিয়ে চিন্তিত, তিনি গুরুত্ব দিলেন না। পরের দিন কিন্তু মনোজ ঘুড়ি উড়িয়ে নামানোর পর সবাইকে বাধ্য হয়েই তার ঘুড়ির দিকে তাকাতে হল। সেই লেখা কে যেন মুছে ঝাপসা করে দিয়েছে। এবং মনোজের দাবি, এবারেও যা হয়েছে তা নাকি আকাশেই হয়েছে। মনোজকে অকারণে মিথ্যে বলতে কেউ কখনো দেখেনি, কাজেই সে নিছক মজা করার জন্য বানিয়ে এসব বলছে এমন ভাবার কোনো কারণ ছিল না। পরদিন সে যখন আবার ঘুড়ি ওড়াচ্ছে, সুরজ নিজে সেখানে গেলেন। ঘুড়ি নিচে নামল এবং সুরজ সাতুংকে দেখলেন, সেখানে কোনো লেখার চিহ্ন মাত্র নেই। রণবিজয় সেই রাত্রে মারা গেলেন।
কি বলছিস রে? আমি গল্প শুনতে শুনতে সজোরে ধাক্কা খেয়েছি যেন।
যেন দাদা, জীবনে অনেক অদ্ভুত অভিজ্ঞতা হয়েছে, আরো অনেক হয়তো বাকি, কিন্তু এমন অবাক আমি জীবনে হইনি। বটুকের কথা শুনে স্তব্ধ হয়ে গিয়েছিলাম। সারাদিন মনের মধ্যে এই অদ্ভুত ঘটনা যেন রিপিট টেলিকাস্ট হতে লাগলো। রাতে অমন আরামদায়ক বিছানায় শুয়েও ঘুম এলো না। পরদিন সকালে উঠে ফ্রেশ হয়ে নিচে নেমে দেখি হই হই কাণ্ড। একতলার একটা তালাবন্ধ ঘর খুলে পরিষ্কার করা হচ্ছে, এদিক ওদিক থেকে কাজকর্মের শোরগোল, চাকরবাকরদের হাঁক ডাক ভেসে আসছে। বটুককে দেখলাম না, হয়তো অন্য কোথাও ব্যস্ত। একটি ছোট ছেলে ঝুড়িতে করে প্রচুর ফুল নিয়ে যাচ্ছিল, তাকে জিজ্ঞেস করতে বেটা বলল,
সাধু বাবা আসছে।
সুরজের ঘরে পৌঁছে দেখি তিনিও ব্যস্ত।
ব্যানার্জি বাবু, আপনাকে একবার স্টেশন যেতে হবে, আমাদের গুরুদেব আসছেন।
বোঝা গেল ঠাকুর পরিবারকে এই সংকটের হাত থেকে উদ্ধারের জন্যই এর আমদানি। মনে মনে হাসলাম একটু, এই গুরুদেব শ্রেণীটিকে একেবারেই সহ্য করতে পারি না, তুমি তো জানোই। এরা যজমানের অর্থে জীবন ধারণ করেন, আবার প্রয়োজনে তাকেই ভয় দেখিয়ে যোগ্যাদি করে অতিরিক্ত কলাটা মূলটা আদায় করেন। সাড়ে আটটায় যে ট্রেনের পৌঁছানোর কথা সেটা এলো প্রায় পৌনে বারোটা নাগাদ। আশা করেছিলাম বাবাজি তার শিষ্য শিষ্যা পরিবেষ্টিত হয়ে নামবেন, তার জায়গায় দেখি এক দীর্ঘদেহী মানুষ, মাথায় ধবধবে সাদা চুল, পরিষ্কার করে কামানো গাল, সরল সাদাসিধে মানুষের মতো কথাবার্তা, শুধু চোখের কোনায় একটা অন্তর্ভেদী দৃষ্টি। সুরজ সদর দরজায় দাঁড়িয়েছিলেন, সাদর অভ্যর্থনা করে গুরুদেবকে ঘরে নিয়ে গেলেন। ঘর ফুল দিয়ে সাজানো, একপাশে শোয়ার ব্যবস্থা, বাহুল্য বর্জিত আয়োজন। মনোজ আর তার মা ঘরের বাইরে অপেক্ষা করছিল। গুরুদেবের আশীর্বাদ নেওয়ার জন্য ঘরে ঢুকতে আমি বেরিয়ে এলাম। এখানে আমার আর কাজ নেই, বরং অন্য কাজগুলো সারা যাক। বাগানের মালির সঙ্গে কালই আলাপ করে নিয়েছি, আজ সরেজমিনে পুরোটা চিনে নেওয়ার পালা। বিরাট এলাকা জুড়ে ফলের বাগান, তাতে আম জাম লেবু বেল পেয়ারা কি নেই। এদিকটায় সামনের দিকে আবার ফুলের বাগান, তা সেও খুব একটা ছোট নয়। এখন থেকে এসব তদারকির দায়িত্ব আমারই। ফিরতে ফিরতে বেলা হয়ে গেল, স্নান করে নিচে নেমে দেখি আমার একার খাওয়ার আয়োজন হয়েছে। ওরা নিশ্চয়ই আমার দেরি দেখে, শীতের দুপুর তাই খাওয়া সেরে কতদিনের মতোই ছাদে একটু পায়চারি করছিলাম। বেশ কিছুক্ষণ পরে খেয়াল হল কোথাও থেকে একটা কান্নার শব্দ আসছে, খুব ক্ষীণ, মুখে কিছু চাপা দিয়ে কাঁদলে যেমন আওয়াজ বেরোয় অনেকটা সেই রকম। কে কাঁদছে এখন, কেনই বা? ছাদের এপ্রান্ত থেকে ওপ্রান্ত ছুটে বেড়াচ্ছিলাম আমি আওয়াজের উৎস বোঝার জন্য। এক জায়গায় এসে আওয়াজ অপেক্ষাকৃত পরিষ্কার মনে হল, ঠিক নিচেই সুরজ প্রকাশের ঘর। সে রাতেও ভালো ঘুম হল না, স্বপ্ন দেখলাম বাবাজি এক পায়ে সুতো বেঁধে আকাশে উঠছেন, হাতে একটা বিরাট তুলি, কাছাকাছি যত ঘুড়ি উড়ছে একে একে টেনে ধরে কারো নাম লিখে দিচ্ছেন। একটা লাল রঙের পেটকাঠি কাছে উড়ে আসতে তার গায়ে লিখে দিলেন পলাশ। চমকে ঘুম ভেঙে গেল। প্রাত্যহিক ব্যায়াম সেরে হাত মুখ ধুয়ে সকালের খাবার খেয়ে সুরজের সঙ্গে দেখা করলাম। হেসে কথা বললেন, তবে পরিষ্কার বোঝা যাচ্ছিল অন্য মনস্ক আছেন। আমি বরফ গলানোর চেষ্টা করলাম, আচ্ছা বলছি যদি কিছু মনে না করেন, কোনো সমস্যা থাকলে আমায় বলতে পারেন, মানে আমি যতটা পারি সমাধানের চেষ্টা করব। সুরজ যা বললেন সেটা একদিক দিয়ে দেখলে প্রত্যাশিতই ছিল, অন্তত আমার কাছে। গুরুদেব নাকি জানিয়ে দিয়েছেন এ বাড়িতে অমঙ্গলের ছায়া পড়েছে এবং অবিলম্বে ব্যবস্থা না নিলে আরও ক্ষতি হতে পারে। সব থেকে বড় ক্ষতির আশঙ্কা আছে নাকি মনোজের, ওকে এখন থেকে খুব চোখে চোখে রাখতে হবে। খেলাধুলো, বাইরে বেরোনো সব বন্ধ, ঘরে বসে পড়াশোনা আঁকিবুকিটুকু চলতে পারে, আর গুরুদেব নিজে পুজো করে মাদুলি বানিয়ে দেবেন, সেটা ওকে পড়তে হবে। খাঁদবো না হাসবো বুঝতে পারছিলাম না। আচ্ছা আপনি শিক্ষিত মানুষ হয়ে এসব বিশ্বাস করেন কি করে বলুন তো, একটু রূঢ়ভাবেই বলে ফেললাম। সাধু বাবাজিদের এই চিরকালীন লোক ঠকানো ফন্দি ফিকির এবার বন্ধ হওয়া দরকার। প্রতিবাদ না করলে এরা মাথায় চড়ে বসে। একটা বাচ্চা ছেলেকে চোখে চোখে রাখা যেতেই পারে, তা বলে এইভাবে ঘরের মধ্যে বন্দি করে রাখতে হবে, এ কেমন নৃশংসতা!
ম্যানার্জিবাবু, মনোজের ঘুড়ি ওড়ানোর কথাটা শুনেছেন তো? ওটা কোন যুক্তিতে ব্যাখ্যা করবেন বলুন তো? তাছাড়া আপনি যেমন ভাবছেন তেমন নয়। গুরুদেব আমাদের পরিবারের বহুদিনের শুভাকাঙ্ক্ষী, আমাদের থেকে সামান্য মাসহারা পেয়ে থাকেন ঠিকই, তবে তার বাইরে কোনো চাহিদা তার নেই। এবারে উনি টাকা পয়সা চাননি, কিছু দিতে গেলেই ফিরিয়ে দিয়েছেন। যাগযজ্ঞ যা করবেন সব ওর আশ্রমেই করবেন কাশিতে। শুধু আপনাকে একবার গিয়ে মাদুলিটা নিয়ে আসতে হবে।
আরো অনেক কথা মুখে এসে গিয়েছিল, কিন্তু সুরজের করুণ মুখের দিকে তাকিয়ে মায়া হল। আন্দাজ করতে পারছিলাম ওর মানসিক অবস্থা। সুস্মিতাও বুঝি সেদিন এই জন্যই কান্নাকাটি করছিলেন, তিনি তো প্রায় অন্তরাল বাসিন। কিন্তু সুরজ যেভাবে আমার হাত দুটো ধরেছিলেন, মনে হচ্ছিল ডুবে যাওয়ার আগে যেন খড়কুটো আঁকড়ে বেঁচে থাকার চেষ্টা চলছে।
খড়কুটোই বটে, যা রোগা হয়েছিস তুই। আমি একটু বিরতি চাইছিলাম জোর করেই, পলাশকে এমন গম্ভীর ভীত সন্ত্রস্ত দেখিনি কোনোদিন। আর সে ভাব যেন কাহিনীর অগ্রগতির সঙ্গে উত্তরোত্তর বাড়ছে। এতক্ষণে পলাশের ঠোঁটে সামান্য হাসি দেখা গেল।
বলছো রোগা লাগছে আগের থেকে?
ছেলেটা খেতে খুবই ভালোবাসে, বিরিয়ানি পেলে তো থামতেই চায় না। ওদিকে আবার চূড়ান্ত স্বাস্থ্য সচেতন, সাধারণ ভাত ডাল দেখলেই বলে বেশি খাওয়া ঠিক না। এই নিয়ে একটু চাপ দিলে উত্তর দেয়।
একে বলে সিলেক্টিভ ডায়েট কন্ট্রোল। ও তোমরা বুঝবে না,
রোগা না, অসুস্থ জরাগ্রস্ত লাগছে তোকে। একটু দম নে, খাওয়া দাওয়া কর, তারপরে বাকিটা বলিস না হয়। এই বলে সোফা থেকে উঠে শূন্য চায়ের কাপ আর অভুক্ত খাদ্যের পাত্র রান্নাঘরে রেখে এলাম। আসতে না আসতেই দেখি পলাশের হাসি মুছে গেছে। কখন
দাদা, এই কথা কাউকে বলা খুব দরকার আমার, না হলে পাগল হয়ে যাব। সেই জন্যই ট্রেন থেকে নেমে সোজা তোমার কাছে এসেছি।
মানে তুই ওই জমিদার বাড়ির থেকে আজ এক্ষুনি আসছিস? আমার চোখ কপালে উঠে গেছে। সম্মতি সুলভ মাথা নাড়ল পলাশ। তখন খেয়াল করলাম ওর ডান হাতের আঙুলগুলো সামান্য কাঁপছে, ভয় উত্তেজনায় যেমন হয় অনেক সময়। না, আর বাধা দেব না ওকে। অফিসের কিছু কাজ নিয়ে বসার কথা ছিল আমার, সেসব থাক এখন। মানুষের জন্য কী বা করতে পারি আমরা? শুধু কারোর কথা শুনলেই যদি সামান্য সাহায্য হয়, অন্তত সেটুকুই হোক।
যাক, কাশি যেতে আমার কোনো অসুবিধা ছিল না।
পলাশ শুরু করলো আবার,
আমি ওখানে কাজ করতে গিয়েছি, নিজের সংস্কার বিশ্বাস অন্যের উপর চাপিয়ে দিতে নয়। বাবাজি আগের দিন বিকেলেই চলে গেছেন, আমি বরং আগামীকাল ভোর ভোর বেরিয়ে পড়ব, এমন জানিয়ে দিলাম সুরজকে। রাতে খাওয়া দাওয়ার পর কেন জানি না একবার মনোজের সঙ্গে দেখা করার ইচ্ছে হল। ছেলেটা ঘরে বন্দি প্রায়, একটু কথা বললে ভালো লাগবে নিশ্চয়ই। বটুককে ডেকে তার ঘরে গেলাম। মেঝের উপর বসে এক মনে ছবি আঁকছে সে। বিশাল দিঘি, তার পারে ছোট্ট কুঁড়ে ঘর, পিছনে তিনখানা নারকেল গাছ, কালো আকাশ, তাতে সাদা থালার মতো পূর্ণিমার চাঁদ জলজল করছে। দিঘির জলে তার ছায়া পড়েছে, দিব্যি আঁকে ছেলেটা। আমাকে দেখেই হাত ধরে টেনে নিয়ে পাশে বসালো, তারপর শিশু সুলভ উৎসাহে ছবিখানা দেখাতে লাগলো।
এই যে ছোট্ট বাড়িটা, ওর পেছন দিকে একটা গোয়াল আছে জানো, একটাই গরু বাঁধা থাকে ওখানে। সকালবেলা ওকে ছেড়ে দেওয়া হয়, ও চড়ে চড়ে ঘাস খায়। আর এই ডিকিটা, এটা অনেক মাছ, আমি ছিপে করে একটা দুটো মাছ ধরি। তাছাড়া মাঝে মাঝে তো জালও ফেলা হয়, তখন বড় বড় মাছ ওঠে। একবার জানো, ওই গাছটা থেকে না নারকেল পড়ে বাড়ির চাল ভেঙে গেছিল।
মনোজ বলে যাচ্ছিল আর আমি অবাক হয়ে ওর কল্পনা প্রবণতা দেখছিলাম। আশ্চর্যের কিছু নয় যদিও ওর বয়সে অনেক বাচ্চাই গল্প শোনাতে ভালোবাসে। ছেলেটা বেশ, এই দুদিনেই কেমন মায়া পড়ে গেছে ওর উপর। মনোজকে গুড নাইট বলে ফিরতে গিয়ে দেখি সুরজের ভাই দূরে বারান্দায় দাঁড়িয়ে আছেন, এক দৃষ্টে তাকিয়ে আছেন খাল পেরিয়ে যে ছোট্ট বোন সেই দিকে। স্বভাবতই আমিও তাকালাম সেদিকে, দেখি খুব ছোট ছোট কটা আলোর বিন্দু ইতস্তত ঘোরাঘুরি করছে। ভালোভাবে না তাকালে ঠাহর করা অসম্ভব, কিসের আলো ওগুলো, কারা থাকে ওখানে? চন্দ্রপ্রকাশ ততক্ষণে আমাকে আর বটুককে দেখে ফেলেছেন এবং দ্রুত অন্তর্হিত হয়েছেন নিজের ঘরে। আমি কি করব বুঝতে না পেরে কিছুক্ষণ বোকার মতো দাঁড়িয়ে রইলাম। আলোর বিন্দুগুলো আস্তে আস্তে অদৃশ্য হয়ে গেল। নিজের ঘরে ফিরে বটুককে সরাসরি চন্দ্রপ্রকাশের ব্যাপারে জিজ্ঞেস করলাম। এ পরিবারের ওই মানুষটির সঙ্গে এখনো পর্যন্ত বোধহয় একটি কথাও হয়নি। বটুক জানালো ছোট কুমার নাকি এমনি খুব কম কথা বলেন, জমিদারি কাজকর্মে কোনোদিনই উৎসাহ নেই। সুরজ নাকি চেষ্টা করেছেন বুঝিয়ে দিতে, কাজ হয়নি কোনোবারই। ইদানিং দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি শুনেছে বটুক, তবে তা কি নিয়ে সেটা বলতে পারবে না, কারণ মালিকের ঘরে আড়ি পাতা নাকি তার স্বভাব নয়। কি নিয়ে সেটা আমি বোধহয় কিছুটা আন্দাজ করতে পারছিলাম। বড়লোকের বকে যাওয়া ছেলে যেমন হয়ে থাকে আর কি, কাজকর্ম করবে না, কোনো দায়িত্ব নেবে না, শুধু আরাম করে পায়ের ওপর পা তুলে দিন কাটাবে আর টাকা ওড়াবে। সে টাকার যোগান বন্ধ হলেই অশান্তি। যাকে এত খবরে আমার কি, আমার বরং বটুকের সঙ্গে কথা বলতে বেশ লাগছিল। ছেলেটা সরল সাদাসিদে, তবে বোকা নয়। বাড়ির সমস্ত কাজকর্মের দিকে কড়া নজর, অথচ মুখে হাসিটি সর্বদা লেগেই আছে। বললাম, ওসব কথা থাক বটুক, তুমি বরং তোমার কথা বলো। কবে থেকে আছো এখানে, আর আজকাল এমন নাম কে রাখে বলো তো? আমার প্রশ্ন শুনে সে একেবারে বিগলিত হয়ে গেল, হাত কোচলে ঘাড় নিচু করে জানালো তার পুরো নাম বটুক বিহারী দাস। নাম ঠাকুমার দেওয়া, পরে অপছন্দ হলেও আর কিছু করার ছিল না। আদিবাসস্থান পশ্চিমবাংলার হাওড়ার কাশুন্দিয়ায়, মল্লিকবাজারে ও দাদার ফুলের ব্যবসা, ও তাতেই যোগ দিয়েছিল। একদিন দাদার সঙ্গে কি কারণে তুমুল বচসা হয়, তারপরেই ও এক কাপড়ে বাড়ি থেকে বেরিয়ে আসে। প্রথম দিকে খুবই কষ্ট হয়েছিল, তারপর এদিক ওদিক ঘুরে এটা ওটা করে শেষ পর্যন্ত এখানে এসে পড়েছে। জায়গাটা ভালো লেগে গেছে, বাড়ির মানুষগুলো বেশ, মনও তাই আটকে গেছে এখানে। মাঝে মাঝে বাড়ির জন্য মন কেমন করে না তা নয়, তবে ইতিমধ্যে দাদার সঙ্গেও আবার যোগাযোগ হয়েছে। ফিরে যাওয়ার জন্য সে নাকি ওকে বারবার অনুরোধ করেছে, ফিরবে কোনোদিন, যেদিন আর এই কাজ এই জায়গা ভালো লাগবে না সেই দিন। আমাকে তাই ওর এত পছন্দ, হাজার হোক বাঙালি তো, তা বলেছে ঠিকই, নিজেও দেখেছি কতবার। বাড়ি থেকে দূরে একটি দুটি বাঙালির সঙ্গে দেখা হলে সত্যিই ভালো লাগে, দূরে আছি তার মনে হয় না। বললাম, তোমার ঠাকুমার দেওয়া নাম সেকেলে তা ঠিকই, কিন্তু দেখো তুমি যে বিহারে এসে থিতু হবে তা কতদিন আগে উনি বুঝে গিয়েছিলেন? হ্যাঁ,
এইটা কিন্তু দারুণ বলেছেন পলাশ দাদা।
কথায় কথায় রাত বাড়ছিল। বটুকি বলল,
এবার শুয়ে পড়ুন বাবু, কাল ভোর ভোর আমি দেখে দেব খন।
পরদিন অবশ্য নিজেই রাত থাকতে উঠে পড়লাম। বটুক জল খাবার বানিয়ে ফেলেছিল, কিছুটা খেয়ে বাকি সঙ্গে নিয়ে নিলাম। ড্রাইভারকে বলাই ছিল যতক্ষণে প্রাচীন ফোর্ড গাড়িটা বাইরে বেরোচ্ছে। আমি বাড়ির দিকে এক টানা তাকিয়েছিলাম, কালো আকাশের পটভূমিতে আরো কালো একটা দৈত্যের মতো দাঁড়িয়ে আছে সে, আর চন্দ্রপ্রকাশের ঘরে একটা ছায়া মূর্তি অস্থিরভাবে পায়চারি করছে। বেনারস পৌঁছে সাধু বাবার আশ্রম খুঁজে পেতে সমস্যা হল না। প্রায় বছর পাঁচেক আগে এখানে বজরা লিজ দেওয়ার ব্যবসা করতাম, মনে আছে তো তোমার? বেনারসকে তাই আমি হাতে তালুর মতো চিনি, বেশিরভাগ গলিকেও। কতদিন হয়েছে গলির মধ্যে হাঁটতে হাঁটতে কোথায় থেকে কোথায় চলে গেছি, শেষকালে পথ হারিয়ে লোকজনকে জিজ্ঞেস করে গন্তব্যে ফিরেছি আবার। আশ্রমখানা ছোট শান্ত, দশাশ্বমেধ ঘাটের মতো ব্যস্ত জায়গার খুব কাছাকাছি হওয়া সত্ত্বেও বাইরের কলকাকলি বেশি পৌঁছচ্ছে না। স্বামীজি আমাকে দেখে মুচকি হাসলেন, তারপর বনিতা না করে একটা বড় মাদুলি কাগজে মুড়ে আমার হাতে দিলেন। ব্যাস ওইটুকুই, কোনো কুশল জিজ্ঞাসা নয়, কোনো নির্দেশ নয়। আমার চোখে মুখে অবিশ্বাস আর বিরক্তির যে ছাপটুকু ফুটে উঠেছিল তার জন্য কোনো ভৎসনা নয়, যেমনটা এই শ্রেণীর মানুষদের থেকে আশা করা যায় আর কি। আমিও আর কোনো কথা না বাড়িয়ে সেই মুহূর্তেই বেরিয়ে এলাম। সাধু বাবা ভণ্ড হন আর না হন, অন্তত যথেষ্ট বুদ্ধিমান, আমাকে দেখেই বুঝে গেছেন কথা বাড়ালে অনেক যুক্তিতর্কের মোকাবিলা করতে হবে। ফেরা ট্রেন বিকেলে, তাই টুকটাক ঘুরে বেড়ালাম সময় কাটানোর জন্য। একটা ফাঁকা ঘাটে সিঁড়িতে বসে রইলাম অনেকক্ষণ। একটা বাচ্চা মেয়ে এক ঝাঁক পায়রাকে খেতে দিয়ে সরে আসছে, আবার পরক্ষণেই ছোট ছোট পায়ে দৌড়ে গিয়ে তাদের উড়িয়ে খিলঘিল করে হাসছে। একটু দূরে বিরাট জটাওয়ালা একটা সাধু ছাতার তলায় বসে ধ্যান করছে। আরো দূরে ওই দিকের পাড় থেকে জনাছয়েক ছেলে ছুটে এসে জলে ঝাঁপিয়ে পড়ছে, তারপর উঠে এসে আবার ঝাঁপানোর জন্য তৈরি হচ্ছে। চুপচাপ বসে দেখছিলাম সব। সূরজ প্রকাশের বাড়িতে ততক্ষণে যা হচ্ছে তা যদি জানতে পারতাম, এমন নিশ্চিন্তভাবে বসে থাকা আর হতো না। পরদিন ট্রেন থেকে নেমে হনহন করে হেঁটে বাড়ির সামনে এসে এক মুহূর্তের জন্য বুকটা ছ্যাঁপ করে উঠল। এত জটলা কিসের, মনোজের কিছু হয়নি তো? সবাই যা ভয় করছিল তেমন কিছু। ভিড় ঠেলে কিছুটা এগোতেই দেখলাম বটুক দাঁড়িয়ে আছে, তার চোখের কোণে কালি, চুল উস্কো খুস্কো, তার উপর ফতুয়াটা উল্টো পড়েছে। কিছু জিজ্ঞেস করার আগেই হাউ হাউ করে কেঁদে উঠে বলল,
বাবু ছোট কুমার।
ছোট কুমার মানে চন্দ্রপ্রকাশ? কি করেছে সে? বটুক আধো কান্না আধো ভাষ্যে অসংলগ্ন যে কটা শব্দ বলল সেগুলো গুছিয়ে সাজালে অনেকটা এইরকম দাঁড়ায়, পশ্চিম দিকের বনে নাকি ইদানিং এক ডাকাত আস্তানা গেড়েছিল। অবশ্যই জমিদার বাড়ি বিরাট সম্পত্তির টানে, সারাদিন তারা হয় নানা পেশায় এদিক ওদিক গা ঢাকা দিয়ে থাকত, নয় এখানকার দেহাতি মানুষগুলোর দলে মিশে জমিদার বাড়ির কাছাকাছি আসার চেষ্টা করত। হিসেব কষত বাড়িতে সব মিলিয়ে কতজন আছে, ডাকাত পড়লে মোকাবিলা করার সামর্থ্য কজনের, কটা বন্দুক, কটা লেঠেল, কোন দিকে পাঁচিল দুর্বল বা কোন দরজা নড়বড়ে। ধীরে ধীরে পরিস্থিতি এতটাই খারাপ হয় যে এমনকি জমিদার বাড়ির চাকর বাকরদের মধ্যেও দু একজন ডাকাত ঢুকে পড়ে। সারাদিন তারা অন্যদের সঙ্গেই কাজ করত, কিন্তু চোখ কান থাকত সজাগ। রাতে সবাই ঘুমিয়ে পড়লে তারা খাল পেরিয়ে বনে গিয়ে দলের সঙ্গে দেখা করত, খবর আদান প্রদান করত, আর ছক কষত কোন দিক দিয়ে কিভাবে আক্রমণ করলে ন্যূনতম বাধার সম্মুখীন হয়ে কাজ হাসিল করা যাবে। এত আটঘাট মেধে কাজ করা ব্যর্থ হওয়ার নয়। জমিদার বাড়ির কেউ এর বিন্দু বিসর্গ আঁচ করেন একজন বাদে, ছোট কুমার চন্দ্রপ্রকাশ। গভীর রাতে একা বারান্দায় দাঁড়িয়ে থাকা তার স্বভাব, বনের গভীরে রাতের বেলায় জ্বলে ওঠা বিন্দুগুলো তার চোখ এড়ায়নি। তবে তখনও ব্যাপারটা সন্দেহের স্তরেই ছিল। দাদাকে সব জানিয়েছিল সে, সুরজ গুরুত্ব দেননি। এত মানসিক দুশ্চিন্তা আর কষ্টে ছিলেন তিনি, চন্দ্রর কথা উড়িয়ে বরং উল্টে ধমক দেন। শখের গোয়েন্দাগিরি ছেড়ে সম্পত্তির রক্ষণাবেক্ষণে মন দিলে বেশি ভালো হবে, এই কথা শুনে চন্দ্রপ্রকাশ সটান বলে দেয়, এসব তুচ্ছ কাজে নষ্ট করার মতো সময় তার হাতে নেই। দুই ভাইয়ের সেই শেষ কথা। গুরুত্ব না পেলেও চন্দ্রপ্রকাশ কিন্তু হাল ছাড়েনি, টহলদারির মাত্রা সে আরো বাড়িয়ে দেয়। দিনে কিছুটা ঘুমিয়ে প্রায় সারা রাত নিজের ঘরের জানলা দিয়ে বনের দিকে লক্ষ্য রাখত সে। অরণ্যের দিনরাত্রির হিসেব রাখতে রাখতে হঠাৎ একদিন সে দেখতে পায়, জমিদার বাড়ির খিড়কি দরজা দিয়ে বেরিয়ে একটা ছায়ামূর্তি বনের দিকে চলেছে। বিড়ালের মতো নিঃশব্দে তার পিছু নেয় চন্দ্র। ডাকাতদের ঘাঁটি দেখে আসে ভালো করে, টুকরো কথাবার্তা শুনে এও বুঝতে পারে খুব শিগগিরই হামলার পরিকল্পনা চলছে। তবে সংখ্যায় তারা কম, তাই এত পরিকল্পনা আর ছক। সাধারণভাবে যে কোনো দিন আক্রমণ করলে জমিদার বাড়ির পাহারাদারদের হাতে নিমেষেই হার স্বীকার করতে হবে তাদের। ততক্ষণে এক ফোনে থানা থেকে পুলিশের দলও এসে যাবে, তাই আগে থেকে জেনে নেওয়া সব, পাহারাদারদের ঘুম পাড়ানোর ব্যবস্থা করা, ফোনের লাইন কাটা, এমনকি জামতাড়া থেকে একখানা জ্যামার নিয়ে এসে মোবাইল ফোনের যোগাযোগও বিপর্যস্ত করা।
বাবা ধন্য সাহস ছোট কুমারের, সবকিছু দেখে শুনে সে আবার পাটি পেটি হয়ে সেখান থেকে বাড়ি ফিরে আসে, তারপর একাই প্রত্যাঘাতে ছক কষতে বসে। থামাতে ইচ্ছা করছিল না এই অবস্থায়, তাও থামালাম পলাশকে। টানা বকছে ও, গলা খসখস করছে। এনে একটু জল খা। জলের গ্লাসটা এগিয়ে দিলাম, ঢকঢক করে অনেকটা জল খেলো। সন্ধ্যাবাসি ঘর ঝাড় দিচ্ছে বলে পা দুটো হাওয়ায় ভাসিয়ে রাখলো কয়েক মিনিট, তারপর ঘর ফাঁকা হতে আবার শুরু করল।
পরদিন সকালেই চন্দ্রপ্রকাশ পুলিশ চৌকিতে পৌঁছে গেল। মন্ত্রণায় ঠিক হল যে ডাকাতদের ঘাঁটি জানা থাকলেও দিনের বেলায় একগাদা পুলিশ নিয়ে সেখানে গিয়ে লাভ নেই, সেই সময় কাউকে সেখানে পাওয়া যাবে না, এমনকি রাতেও না। কারণ প্রতি রাতেই যে তারা একজোট হয় তা নয়, তাছাড়া একেবারে নিঃশব্দে অতর্কিতে পুলিশ বাহিনী নিয়ে পৌঁছে যাওয়া সিনেমায় ঘটতে পারে, বাস্তবে সম্ভব নয়। তার চেয়ে এই ভালো যে চন্দ্র সর্বদা সজাগ থাকবে আর হামলার দিনক্ষণ জানার চেষ্টা চালিয়ে যাবে প্রতি রাতে ডাকাতদের খাঁটিতে গিয়ে, তেমন খবর পেলে ইন্সপেক্টর রোশনকে জানাবে। পুলিশ বাহিনী আগে থেকেই তৈরি থাকবে, হামলার খবর পেলেই তারা জমিদার বাড়ির আশেপাশে গা ঢাকা দিয়ে ডাকাতদের অপেক্ষায় থাকবে এবং হামলার সময় হাতে নাতে ধরবে। সব ঠিক করে হৃষ্টচিত্তে বাড়ি ফিরল চন্দ্রপ্রকাশ। দাদা তার কথা না শোনায় বেশ অভিমান হয়েছিল, এইবার বেশ জোরালো প্রমাণ দেওয়া যাবে। শেষ রক্ষা হল না তবুও, ডাকাতদের হামলা হল সেই রাতেই। চন্দ্রপ্রকাশ আশঙ্কা করেনি ব্যাপারটা এত তাড়াতাড়ি ঘটে যাবে, তাও সজাগ ছিল রোজকার মতোই এবং বিপদ বুঝে বটুককে থানায় পাঠায় খবর দেওয়ার জন্য। বাড়ি থেকে ফোনে খবর পাঠানোর রাস্তা ততক্ষণে বন্ধ হয়ে গিয়েছে, ভিতরে বাইরে অত্যাচার শুরু হয়ে গিয়েছে। গুরুদেব আসার সময় যে ঝুড়ি ঝুড়ি ফুল এসেছিল তার মধ্যেও নাকি অস্ত্রশস্ত্র লুকোনো ছিল, সেসব বেরিয়ে এসেছে এতক্ষণে। চাকর সেজে থাকা ডাকাতরাও ধারণ করেছে সমাপ্তি। পুরো ব্যাপারটাই সম্পূর্ণ সফল হতো যদি না পুলিশরা আগে থেকে এ ব্যাপারে ওয়াকিবহাল থাকত। বটুকের এক কথায় পুলিশ বাহিনী তড়িঘড়ি জমিদার বাড়ি পৌঁছায় এবং অধিকাংশ ডাকাতকে পাকড়াও করে। দু একজন পালিয়েছে কিন্তু তাদের খবর পৌঁছে গেছে চারিদিকে, বেশি দিন আত্মগোপন করে থাকা সম্ভব হবে না। কিন্তু এসবের মাঝে চন্দ্রপ্রকাশ যে ভেবেছিল এইবার বাড়ির লোকে তাকে সম্মান করবে, দাদা তার সঙ্গে গুরুত্ব দিয়ে কথা বলবে, সে নিজেই এক ডাকাতের গুলিতে প্রাণ হারিয়েছে।
Ha ha ha!
বলতে বলতে বটুক বারবার কেঁদে ফেলছিল। বাড়ির বাকি বাসিন্দাদের কথা জিজ্ঞেস করলাম, বলল বাকি সবাই ঠিকই আছে। যাক তাও ভালো। সুরজ প্রকাশ নিজের ঘরে চুপ করে বসে আছেন, চোখে পাথরের দৃষ্টি। আমি দরজায় গিয়ে দাঁড়াতে শুধু বললেন,
শুনেছেন?
ঘাড় নেড়ে হ্যাঁ বলতে বিড়বিড় করে কথা ভেসে এলো।
সুস্মিতার কথাই বোধহয় ঠিক বুঝলেন, আমরা সবাই একে একে।
তা কেন? আরে এ তো একটা দুর্ঘটনা। আপনার ভাই সজাগ না থাকলে আরো বড় ক্ষতি হতে পারত বটে, ওর মৃত্যুও বড়ই দুঃখজনক, কিন্তু এর সঙ্গে অমঙ্গলের ছায়া ইত্যাদির কোনো সম্পর্ক নেই। দেখুন, আপনি দয়া করে মন দুর্বল করবেন না। হ্যাঁ, এই বলে কাগজে মোড়া মাদুলিখানা ওর হাতে দিয়ে বেরিয়ে এলাম। মনোজের জন্য মন কেমন করছিল। একবার ওর ঘর থেকে ঘুরে এলাম, খুব একটা বিচলিত হলে মনে হলো না ওকে, শুধু যেন আরো একটু বেশি গম্ভীর। সেই ছবিটা, সেই যে দিঘি কুঁড়ে ঘর গাছ, সেটা রং করা শেষ করে ফেলেছে। বিছানার উপর অবহেলায় ফেলে রেখে এখন দরজার দিকে পেছন করে বসে এক মনে কাঁচি দিয়ে কাগজ কেটে নকশা বানাচ্ছে। ওকে আর বিরক্ত না করে নিজের ঘরে ফিরে এলাম। হাত মুখ ধুয়ে একটু শুলাম, ঘুম আসার সময় নয়। মাথায় ঘুরপাক খাচ্ছিল কাল রাতে ঘটে যাওয়া গোটা ঘটনাটা। চন্দ্রপ্রকাশকে আমি সম্পূর্ণ ভুল বুঝেছিলাম। তার প্রত্যুৎপন্ন মতিত্বে জমিদার বাড়ি বাঁচল বটে, কিন্তু সুরজের পক্ষে সত্যি মুশকিল তার ভাইয়ের এই অকাল প্রয়াণ মেনে নেওয়া। উপরন্তু গুরুদেবের চাপিয়ে দেওয়া সেই ভয়, এরপর বুঝি ওর পালা। তবে এসব ছাপিয়ে আর এক চিন্তা আমাকে অস্বস্তি দিচ্ছে। কি যেন একটা দেখেও দেখিনি, শুনেও শুনিনি, কি এই দমবন্ধ ভাব নিয়ে কটা দিন কেটে গেল। বাড়ির প্রতিটি মানুষ, চাকর বাকর পর্যন্ত, কি যেন এক অজানা আশঙ্কায় দিন গুনছে। সুরজ সামান্য সামলে উঠেছেন, সুস্মিতা সাংসারিক কাজকর্মে মন বসানোর চেষ্টা করছেন, মনোজ প্রায় আগের মতোই আছে, শুধু কথা বলা যেন আরো কমিয়ে দিয়েছে। বটুক তার কাজকর্ম সমান তালে করছে, আর সময় সুযোগ পেলে আমার সঙ্গে গল্প গাছা। সেদিন বলে এ বাড়ির উপর থেকে তার মন প্রায় উঠে গেছে, চলেই যেত নিজের বাড়িতে, শুধু মনিবদের এই অবস্থায় ফেলে যেতে ইচ্ছে করছে না, তাই থেকে যাওয়া। এদিকে আমার কাজও প্রায় অনায়াস হয়ে গেছে, আইনি কাজকর্ম থেকে বাড়ির ছোট বড় কাজের তদারকি কোনোটা সামলাতেই আমাকে বেশি বেগ পেতে হচ্ছে না, যার জন্য সুরজও অনেকটা নিশ্চিন্ত। ঠিক এমন সময় যখন সবাই বিশ্বাস করতে শুরু করেছে বিপদ কেটে গেছে, গুরুদেবের মাদুলি মনোজের হাতে বেঁধে দেওয়ার পর থেকেই বাড়ির উপর থেকে অন্ধকারের ছায়া সরে গেছে, ঠিক তখনই ঘটনাটা ঘটল। ভাবলে এখনো গায়ে কাঁটা দিচ্ছে, বুক কাঁপছে। সারাদিন পরিশ্রমের পর সন্ধে নাগাদ ঘরে ফিরেছিলাম। আধশোয়া হয়ে চাঁদের পাহাড় বইটার বাছা বাছা কিছু জায়গা পড়তে শুরু করেছি। এতবার পড়া তবু পুরনো হয় না বইটা, বাইরেও অঝরে বৃষ্টি পড়ছে তখন। আজ সারাদিনই আকাশ মেঘলা, সেই সঙ্গে কখনো জোরে কখনো ঝিরিঝিরি বৃষ্টি। বৃষ্টি আমার খারাপ লাগে না কোনোদিনই, তবে সারাদিন ধরে হলে একটু মন খারাপ করে দেয়, ঠিক যেমন রোদ ঝলমলে দিনে মন উৎফুল্ল থাকে, ক্লান্তি কমে আসে। জানলা দিয়ে বৃষ্টি দেখতে দেখতে হঠাৎ বিদ্যুৎ চমকের মতো একটা কথা মনে পড়ে গেল, আর সেই সঙ্গে এই বাড়িতে ঘটা ঘটনাগুলোর মধ্যে একটা অদ্ভুত যোগাযোগ পরিষ্কার হয়ে গেল। নিজেকেই চমকে দিয়ে চেঁচিয়ে উঠলাম আমি, চাঁদ, চাঁদ! জানি যে কোনো শিক্ষিত মানুষ, এমনকি আমি নিজে হলেও এই ভাবনা কুসংস্কার বলে উড়িয়ে দিতাম,
কিন্তু আমি তো নিজের জীবনের অভিজ্ঞতা দিয়েই অনেকবার দেখেছি, অনুভব করেছি, এমন অনেক কিছুই ঘটে যুক্তি বুদ্ধিতে যার ব্যাখ্যা চলে না।
কি মনে হলো তোর? আমি আর উত্তেজনা ধরে রাখতে পারছিলাম না। চাঁদের পাহাড় সম্পর্কিত কিছু নাকি?
বলছি,
একবার ঠোক গিলল পলাশ, তারপর বলল,
কাশী রওনা হওয়ার আগের দিন মনোজের ঘরে গিয়েছিলাম, মনে আছে? ওর আঁকা একখানা ছবি দেখেছিলাম, পরে ফিরে এসেও সেই ছবি দেখেছি, শুধু খেয়াল করিনি প্রথমবার দেখা ছবিতে যে পূর্ণিমার চাঁদ ছিল, দিঘির জলে যে চাঁদের ছায়া ছিল, দ্বিতীয়বারে তা সম্পূর্ণ উধাও। নিশ্চয়ই কেউ সেটাকে মুছে দিয়েছে। এই ব্যাপারটাই তো একটু অন্যভাবে ঘটেছিল মাসখানেক আগে, ঘুড়ির ওপর থেকে রণবিজয়ের নাম মুছে যাওয়ার পরই তার মৃত্যু হয়, আর এবার ছবি থেকে চাঁদ মুছে যাওয়ার পরেই চন্দ্র প্রকাশের মৃত্যু। শুধুই সমাপতন, যুক্তিতর্কে যাওয়ার সময় নেই। আমার তখন একমাত্র চিন্তা, মনোজকে কি করে এর থেকে বার করা যায়। ওর হাতের কাছ থেকে আঁকা লেখার সব সরঞ্জাম সরিয়ে দেব, আর কাউকে ২৪ ঘন্টাই ওর সঙ্গে থাকতে হবে। আমি দেখতে চাই অন্য কে কখন ওর সঙ্গে দেখা করে বা ওর ঘরে যায়। এ ধোঁয়াশার জট ছাড়াতেই হবে আমায়।
এই আরেকবার চা খাবি? আনবো
না, না, ঘটনা শেষ হয়ে এসছে, শোন। আমার খটকা কেটেছিল ঠিকই, কিন্তু একটু দেরি হয়ে গিয়েছিল। বসে বসে সাত পাঁচ ভাবছি, ঠিক তখনই সুস্মিতার চিৎকারে চমকে উঠলাম। আওয়াজ আসছে থেকে, ছুটতে ছুটতে পৌঁছালাম সেখানে। সুরজ প্রকাশ ঠাকুর ঘরে পুজোয় বসেছিলেন, তিনিও উদ্ভ্রান্তের মতো ছুটে এসেছেন। যা দেখলাম তেমন দৃশ্য কোনোদিন স্বপ্নেও কল্পনা করা আমার পক্ষে সম্ভব ছিল না। ছবি আঁকার খাতা, রং, পেন্সিল, বইপত্র ঘরময় ছড়ানো। সুস্মিতা ভয়ার্ত দৃষ্টি নিয়ে তাকিয়ে আছেন, আর ঘরের মেঝের মাঝে হাঁটু গেড়ে বসে আছে মনোজ। চোখে তার অদ্ভুত প্রতিহিংসা, তার বাঁ হাতে কে যেন তারই নাম লিখে দিয়েছে, আর সেই লেখা ডান হাত দিয়ে প্রাণপণে ঘষে ঘষে মুছে ফেলার চেষ্টা করছে মনোজ। আমরা স্থবির হয়ে গিয়েছিলাম। সুস্মিতার কান্না মাখা ভাঙা ভাঙা শব্দ কানে আসছিল।
ও আমার কোনো কথা শুনছিল না, নিজের হাতের উপর নিজের নাম লেখার পরেই অক্ষরগুলো কেমন জল চলে হয়ে গেল, তারপর নিজেই আবার সেটা মুছতে চাইছে।
আমার শতবিধ ফিরেছে ততক্ষণে, ছুটে গিয়ে ওকে ধরতে গিয়ে যেন প্রবল হাওয়ার ধাক্কায় চিত হয়ে পড়লাম। ওই আধশোয়া অবস্থাতেই চেঁচিয়ে জিজ্ঞেস করলাম,
মনোজ, তোমার আসল নাম কি?
দখিলাম,
উত্তর এলো। সে স্বরে উত্তেজনা নেই, যেন সামান্য আক্ষেপ আছে।
তোমার আসল বাড়ি কি এইটা?
আমার হাতে তখন মনোজের আঁকা সেই ছবিখানা, কাছেই অনাদরে পড়েছিল সেটা।
হ্যাঁ,
ইতিমধ্যে দৃশ্য বদলাতে শুরু করে দিয়েছে। আমাদের চোখের সামনে মনোজের রং কেমন যেন ফ্যাকাশে হয়ে আসছে। দেখতে দেখতে সে রং আরো ঝাপসা হল। ক্রমশ মনোজ যেন একটা জমাট মাথা ধোঁয়ার কুণ্ডুলিতে পরিণত হল। তখনও সে নিজের হাতে লেখা নিজের নাম মোছার চেষ্টা করে চলেছে। মিনিট দুয়েকের মধ্যে আমাদের চোখের সামনে মনোজ মিলিয়ে গেল। ও কোথা থেকে এসেছিল জানি না, কেন এই অদ্ভুত খেলায় মেতেছিল তাও অজ্ঞাত। অনুমান করতে পারি এই জমিদার বাড়ির কোন পূর্বপুরুষের অত্যাচারে প্রাণ হারানো কোন দলিত প্রজা হয়তো পুনর্জন্মে ফিরে এসেছিল এই পরিবারের বিরুদ্ধে প্রতিশোধ নিতে। জমিদার বংশকে একটু একটু করে মুছে
ঝাপসা করে দিতে দিতে এই এই অদ্ভুত ক্ষমতার অধিকারী মনোজ কিভাবে যেন ভুল করে নিজেকেই মুছে ফেলেছে।
আজ গল্প পাঠে আমার সঙ্গে ছিল কৌশিক, তমাল, এনামুল ও বর্ণিশা। স্ক্রিপ্টে শালিনী, শব্দগ্রহণে নীলাভক, আবহ ও স্পেশাল এফেক্টে সায়ন। এই গল্পটি আমরা নিয়েছি কল্পবিশ্ব প্রকাশনী থেকে প্রকাশিত উজ্জ্বল ঘোষের ত্রিলিকা বইটি থেকে। শুনছিলেন উজ্জ্বল ঘোষের কাহিনী ঝাপসা। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।